পাকিস্তানে বাংলাদেশ গিয়ে খেললো এবং সেই ক্রিকেট। দুঃখজনক হলেও বলতে হয় যে পাকিস্তানে বাংলাদেশের যে ফলাফল দাঁড়ালো সেটা তো মানে আমরা ভাবতেই পারি না। যে অনেকেই যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট দেখেন, যারা বাংলাদেশের সমর্থক, ভক্ত এবং ক্রিকেট ভক্ত, তাদের সবার কাছেই হতাশাজনক মনে হয়েছে। এবং সেই সব আলোচনার জন্যই আমরা যাব। এখানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং তিনি ক্যাপ্টেনও ছিলেন, ইউসুফ রহমান বাবু। ইউসুফ রহমান বাবু, আপনি লাইনে আছেন?
জি, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম। আর ঢাকায় রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু খন্দকার, আপনি লাইনে আছেন?
জি, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। যদিও খুব চমৎকার একটি বিষয় নিয়ে আজকের আলোচনা নয়, বাংলাদেশের সাফল্য নয়, বাংলাদেশের কোনো নতুন উদ্যোগ নয়, পাকিস্তানে গেল, খেললো একদিনের খেলা টি টোয়েন্টি পাকিস্তানের সাথে খেলার বহু আগে, দুই দশক আগে 2000 সালে বাংলাদেশ অভিষেক টেস্ট খেলেছিল, টেস্ট ম্যাচে এসেছে। কিন্তু আইসিসির যে একটি মানে সাধারণ একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা মান থাকে, সেই মানটি টেস্ট খেলাতে তো নয়, একদিনের খেলাতেও বাংলাদেশ মাঝে মধ্যেই চমক দেখায়, কিন্তু সেই চমকও এবার দেখাতে পারল না। চমক দেখিয়েছে হারের মাঝে। আমি ইউসুফবাবু আপনার কাছে প্রথমে যাচ্ছি, যে এই যে বাংলাদেশের যে এই মুহূর্তে যে মান, খেলার যে স্ট্যান্ডার্ড, যেটা আমরা বলি যে আইসিসির নির্ধারিত একটা স্ট্যান্ডার্ড থাকে, সেই মানে কি বাংলাদেশ এই মুহূর্তে আছে?
দেখেন, এটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো সংস্থা হোক না কেন বা যে কোনো ইন্ডিভিজুয়াল হোক না কেন, তার মানটা কিন্তু তাকে নিজে যাচাই করতে হয় এবং তাকে নিজে কোয়েশ্চেন করতে হয়, দ্যাট ডু আই ডিজার্ভ টু প্লে ইন দিস ফরম্যাট। বাংলাদেশ কিন্তু বহু বছর হয়ে গেছে আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ অনেক খেলেছি, মেজর কম্পিটিশন খেলেছি, আমরা ইন্টারন্যাশনাল ফরম্যাটে বাংলাদেশ ইজ এ ওয়েল নোন কান্ট্রি।
বাংলাদেশ বিশ্বকাপে কিন্তু ভালো খেলেছে।
জি, কিন্তু খুব দুঃখজনক যে আমরা এত বছর খেলার পরে আমাদের যে মান, যে কনসিস্টেন্সিটা যেটা থাকা উচিত ছিল সেটা হয়নি। এবং আমি বলবো দ্যাট উই আর নাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, কারণ আমাদের পাইপলাইন, ওই বললাম না, আমাদের টিনেজ ক্রিকেটার্স ধরেন আমাদের স্ট্যান্ডার্ড খুব ভালো, আমরা আন্ডার 19 কিন্তু আমি বলবো দ্যাট উই আর ওয়ান অফ দ্য টপ 5 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমরা প্রায় কোয়ার্টার ফাইনাল খেলি, সেমিফাইনালও খেলেছি, এবং আমরা বাইল্যাটারাল সিরিজ যখন হয় আমরা সবাইকে হারিয়েছি, আমরা ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারিয়েছি, সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকারে হারিয়েছি,
পাকিস্তানকেও হারিয়েছে।
হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমাদের আন্ডার 19 টিমটা এটা কোথায় যায়? Why don't they transform themselves into the senior level? Ebong, this is something that needs to be seriously looked into. Eta hocche ekta side. Second hocche, ami jeta bar bar bole aschi, apnake jodi ODI te bhalo khelte hoy, jeta 50 over format, apnake prothom 5 diner khela bhalo khelte hobe, jeta Bangladesh khelte pare na, pareo nei, ekhono parche na, ebong gradually we are getting worse. তো আমাদের যেটা দরকার, আমি আপনাকে রাহুল দ্রাবিড়ের কথা বলি, ও কিন্তু সবসময় বলে এসেছে ইউ হ্যাভ টু বি দ্য গুড 5-day প্লেয়ার বিফোর ইউ ক্যান বি আ গুড 1-day প্লেয়ার, কারণ আপনার 1-day প্লেয়ার, 1-day ম্যাচগুলো 50 ওভারে খেলা হয়, 50 ওভার্স ইজ আ লং টাইম। আপনি দেখেন টেস্ট ম্যাচ ক্রিকেটে অনেক ইনিংস আপনি দেখবেন 50 ওভারের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের প্রবলেম হচ্ছে উই আর অল ফোকাসিং অন স্ট্রাইক রেট, কিভাবে ছক্কা চার মারবো। বাবা, ক্রিকেট ছক্কা চারের উপরে হয় না, ক্রিকেট ইজ বেসিক্যালি ব্যাটিং, যেটা ইট ইজ অল অ্যাবাউট রোটেশন অফ স্ট্রাইক। আপনি যদি প্লেয়ারকে স্ট্রাইকটা রোটেট করতে শেখান ভালোভাবে, তাহলে আপনি ডট বল খেলবেন না, আপনি কিন্তু 7-8 রান করে ওভারে নেবেন, বিকজ ইফ ইউ গিভ দ্য স্ট্রাইক টু ইউর পার্টনার অ্যান্ড হি গিভস ইট ব্যাক টু ইউ, ইউ আর গেটিং 6 রানস এন ওভার, অ্যান্ড দেন ইউ ওয়েট ফর দ্য অড বল টু গেট আ 4 অর আ 6। আপনি যদি ওডিআই তে 6 বলে 6 রান নেন, ইজ 300। You have to think analytically, you have to think like that. এখানে হচ্ছে কি, আমাদের প্লেয়াররা মাঠে যায় খেলে, I don't think anybody knows what his role is. Otherwise, আপনি একটা টিম খেলছে, পাকিস্তানে ট্যুর করছে, they are playing T20 matches with 5 or 6 opening batsmen. This is madness. So that means there is no thinking in the camp, the players are lost, and you cannot expect anything better.
Ishu Babu, ami aro bistarito apnar kache theke janar age ekti telephone beje jacche, kono shrota bodhay line e achen, ami seta niye ni, tar pore ami Dilukhandakar kache jabo, dekhi amader shrotar ki proshno ache. Hello?
Hello?
Ha bolen?
Ji.
Ji. Apnar naam ta bolben?
আমার আমি ইমরান বলছি, ইমরান রেজা।
আচ্ছা, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে?
আমি বাংলাদেশ থেকে।
আচ্ছা, বলেন।
জি, আমি উনি যেটা বললেন যে ডেফিনেটলি আমি তার সাথে একমত যে টেম্পারমেন্টটা সবচেয়ে বড় ব্যাপার ক্রিকেটে, যে ফাইভ ডে আগে খেলতে হবে, দেন ওডিআই খেলতে হবে। এবং এটা আমারও প্রশ্ন যে আমরা এখন কারেন্টলি কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেখানে কিন্তু আমরা দেখা যায় যে যদি দেখা যায় যে যদি বলি যে আমাদের পাকিস্তান অনুর্ধ্ব 19 ভালো করে, বাংলাদেশ অনুর্ধ্ব 19 ভালো করে, কিন্তু পরবর্তীতে যে ফর সাম স্ট্রেঞ্জ রিজন এরা আর ভালো করতে পারছে না, কিন্তু সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এরা আন্ডার 19 দেখা যায় স্ট্রাগল করে, তারা কিন্তু ভালো করছে। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছে এটা আমারও অ্যাকচুয়ালি আমারও জানার ইচ্ছা যে এইটা কেন হচ্ছে বারবার। ইভেন এখন যারা কারেন্ট বাংলাদেশ ন্যাশনাল টিমে, আফিফ, মেহেদি মিরাজ, ইভেন মোসাদ্দেক, যারা আন্ডার 19 এ ভালো করে এসেছে, তারা কিন্তু ন্যাশনাল লেভেলে এসে খারাপ করছে। এবং সেই একমাত্র অ্যাপার্ট ফ্রম মানে আওয়ার সাকিবুল ইসলাম, সাকিবুল হাসান, তো সাকিবুল হাসান ছাড়া কিন্তু আমাদের কোনো কনসিস্টেন্ট পারফরমার নেই। ইভেন এই পাকিস্তানের যে খেল আমাদের তামিম ইকবাল, তারা যে স্টাইলে টোয়েন্টিটার অ্যাপ্রোচ করেছে, আই ডোন্ট নো দে মানে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য হাউ টু অ্যাপ্রোচ টোয়েন্টি, হাউ টু অ্যাপ্রোচ ইন আ ওডিআই ম্যাচ, অর হাউ টু অ্যাপ্রোচ ইন আ টেস্ট ম্যাচ।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কেন আসলে সেটা, সেই প্রশ্নটি নিয়ে আমি দিলু খন্দকারের কাছে যাব। অনেক দিন ধরেই দেখছেন দিলু আপনি এই খেলা, এবং আমাদের শ্রোতা যেমন প্রশ্ন করলেন, শ্রোতা এবং দর্শক, যে কেন একটি কথা বারবার কিন্তু উঠে আসছে, ইউসুফ রহমান বাবু নিজেও বললেন একটু আগে যে কনসিস্টেন্সিটা নেই, এই ধারাবাহিকতাটা হারিয়ে যায় বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে থেকে, সেটার কারণ কি? এটা একটা জিনিস হতে পারে যে যারা নির্বাচক মণ্ডলী আছেন তারা প্রত্যেকটা ম্যাচে সঠিকভাবে খেলোয়াড় বাছাই করতে পারছেন না, অথবা তাদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা দিতে পারছেন না। দিলু খন্দকার।
ঠিক তাই, বাবু একটা কথা বলেছেন যে একটা টি টোয়েন্টি দলের পাঁচটা ওপেনার কেন থাকবে। আমি কিন্তু বাবুভাইয়ের কথার সাথে খুবই একমত যে টি টোয়েন্টি 120 বলের খেলা, 120 বল খেলতে আমার পাঁচটা ওপেনার কেন লাগবে? সিলেকশনটা মোটেই ভালো হয়নি, হয়তো সিলেক্টরদের কাছে এর থেকে বেশি কিছু করারও ছিল না, কারণ দলের যে নিউক্লিয়াস মুশফিকুর রহিম এই টুরে যাননি, মুশফিকের রিপ্লেসমেন্টটা তারা আর করতে পারেননি, সাকিব আল হাসান সাসপেন্ডেড, তার রিকভারি বাংলাদেশ দলে এখনো নেই। দুটো মেজর প্লেয়ার যখন থাকে না তখন সেই দলটা বেছে নেওয়া খুবই কঠিন। আজ যেমন টি টোয়েন্টিটা যখন হয়নি, প্রেস মিটে মাহমুদুল্লাহ একটা কথা বলেছেন ক্যাপ্টেন, যে বিপিএল এ ভালো খেলা আর ইন্টারন্যাশনাল ক্রিকেট এক ফ্রেমে নয়, বিপিএল এ সবাই ভালো খেলেছে,
আচ্ছা
সবাই রান করেছে, কিন্তু পাকিস্তানে গিয়ে পারেনি। পাকিস্তান তার নিজের মাটিতে অনেক
না, যে কোনো দেশ, দিলুখন্দকার, যে কোনো দেশই, দিলুখন্দকার আপনার লাইনটা ক্লিয়ার আসছে না, আমরা আরেকবার, আপনি ফোনটা রেখে দেন, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করি, লাইনে কিছু বিঘ্ন ঘটছে, কিন্তু আমরা যেটা মনে করি যে দিলু আপনি লাইনটা ছেড়ে দেন, আমরা আবার যোগাযোগ করছি স্টুডিও থেকে, লাইনে কিছু গোলমাল হচ্ছে। ইউসুফ রহমান বাবু আপনি তো লাইনে আছেন।
জি জি,
হ্যাঁ দিলু, যেমন বলছিলেন যে আপনিও বলেছেন যে কনসিস্টেন্সি নেই, এবং যখন নির্বাচক মন্ডলী যেমন বললেন যে পাঁচজন ওপেনার কেন প্রয়োজন ছিল টি টোয়েন্টিতে খেলার জন্য, তিনটি ম্যাচ খেলবে, তার মধ্যে এটাই একটা অসুবিধা হয় যেটা আমরা প্রায় লক্ষ্য করি যে একটি ম্যাচে একজন ওপেনিং জুটি থাকছে, আবার পরবর্তী ম্যাচে দেখা যাচ্ছে সেটা বদলে দেওয়া হচ্ছে। আর যদি খেলোয়াড়দের কথা বলেন, তামিম ইকবালকে আমি বলবো যে না, নেহাত হেলাফেলা করার মতো নয়, সাকিবের মতন খেলা খেলোয়াড় হয়তো নেই, মাহমুদুল্লাহ রিয়াদের মতন খেলোয়াড় হয়তো রোজ আসে না, কিন্তু যেটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে লক্ষণীয় যে নির্বাচক মণ্ডলী সবসময় মানে চটজলদি করে হুটহাট করে খেলোয়াড় কিন্তু বদলে দেন। নির্বাচনের সময় দেখা যায় যে যারা হয়তো ভালো খেলে এসেছেন, অন্তত তিনটি ম্যাচে, গত তিনটি ম্যাচে তিনটি সিরিজে ভালো খেলেছেন, তারা সেখানে ঠাঁই পেলেন না। আবার যখন ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে উদ্বোধনী জুটি কারা হবে বা পরবর্তীতে ব্যাটিং লাইনটা কিরকম হবে, সেখানেও রদবদল হর হামেশাই দেখা যায়। আপনি কি বলবেন?
দেখেন, আমরা যদি এত বছর পর আমাদের ফার্স্ট ইলেভেন সেট আপ না করতে পারি, এটা খুব দুঃখজনক। আমার কথা, আপনি যে কোনো দলকে দেখবেন, ওরা কিন্তু টপ ফাইভ কে নিয়ে ওরা কোনো বেশি রদবদল করে না। আপনি দেখেন, একটা প্লেয়ার যদি বাদ হয়, আমি একটা লাইভ এক্সাম্পল দিই, উসমান খোয়াজা ইজ ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স ইন অস্ট্রেলিয়া, নাম্বার থ্রি ব্যাটিং করে। যেই মুহূর্তে আপনার লাবুসেন চান্স পেল এবং সে কনসলিডেট করলো, পজিশনটা নিয়ে নিল, উসমান খোয়াজার জায়গা নেই। তার মানে কি, উসমান খোয়াজা ভালো প্লেয়ার, তাকে কি আমি পাঁচ নম্বরে খেলাবো? নো, তার পজিশন হচ্ছে নাম্বার থ্রি, আইদার হি প্লেজ অ্যাট থ্রি অর ইজ আউট অফ দ্য সাইড, সামবডি এলস হ্যাজ টেকেন হিজ পজিশন। টপ ফাইভ কে নিয়ে আপনি সাফল করাটা ইজ নট এট অল এ গুড আইডিয়া ইন ক্রিকেট। আপনি এখন, আমার মনে হয় আমাদের যারা সিলেক্টর আছে তারা হয়তো মনে করে, ও এ তো ভালো প্লেয়ার, একে তো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে তিন নম্বরে খেলাচ্ছি না, পাঁচ নম্বরে খেলাই। এটা আপনি ব্যাটিং অর্ডারকে আপনি আপসেট করে দেন। এবং এটা হয় কেন জানেন? বিকজ নো প্লেয়ার নোজ হোয়াট হিজ রোল ইজ ইন আ ম্যাচ। প্লেয়ার যখন একটা ব্যাটিং করতে যায়, হি মাস্ট নো হোয়াট হিজ রোল ইজ।
তাহলে কি আপনি বলবেন যে খেলার মধ্যে, ইসুবাবু আপনি কি বলবেন যে খেলার মধ্যে সমন্বয় নেই?
এটা তো নেই, এটা তো কোন, আমি খেলার যে ধারণা আপনি দেখলেই বুঝতে পারবেন। ওরা এক্সাম্পল দিচ্ছে যে আচ্ছা সৌম সরকারকে পরে ব্যাটিং করাবো, উই নিড এক্সপ্লোশন ইন দ্য লোয়ার লাস্ট ফাইভ ওভার্স, বাট হি ইজ ফেইলিং। আপনি একটা ব্যাটসম্যান যার ফুটওয়ার্ক নাই, হি ক্যানট গো ইন টু আপনার একটা যে কোনো সময় একটা ব্যাটিং এ গিয়ে সে যে উঠে চার ছক্কা মারতে পারবে, ইট ইজ নট ইজি। ব্যাটিং ইজ এন আর্ট, এটা আপনার স্টাডি করতে হয়, সব কিছু দেখতে হয়। ইউ হ্যাভ টু জাজ দ্য পিচ, ইউ হ্যাভ টু জাজ দ্য পেস অফ দ্য বল, ইউ হ্যাভ টু জাজ দ্য কন্ডিশন অফ দ্য ম্যাচ অ্যান্ড দেন প্লে ইউর স্ট্রোক। এখানে যে যে আমি মারবো এটা কোনো কথা মানে ওই না, আমরা সবাই মনে করি স্ট্রাইক রেট, উই হ্যাভ টু গেট 150 স্ট্রাইক রেট। আপনি গিয়ে 200 স্ট্রাইক রেট করলেন, আপনি 10 করে আউট হয়ে গেলেন, এটা তো কোনো লাভ নাই। দেয়ার হ্যাজ টু বি কনসিস্টেন্সি, দেয়ার হ্যাজ টু ইভেন 2020 ক্রিকেটেও প্ল্যানিং হয়,
সব ক্রিকেটে সব খেলাতেই তো প্ল্যানিং থাকতে হবে।
কালকে ক্রিটিসাইজ করছে যে তামিম ইকবাল এতক্ষণ খেলে 60 রানস করেছে, হি হ্যাড নো অপশন বিকজ অন দি আদার এন্ড উইকেটস ওয়্যার ফলিং, হি হ্যাড টু প্লে দ্যাট লং ইনিংস। অন্যান্য যারা টিমে ছিল তারা দে শুড হ্যাভ সাপোর্টেড হিম অ্যান্ড এক্সপ্লোডেড, কেউ করেনি, যার জন্য বাংলাদেশ 132-132 আউট হয়ে গেছে। প্রথম ম্যাচটা যখন 142 তে অল আউট হয়, আমি তখন করাচিতে, আমি ওই ম্যাচটা টেলিভিশনে দেখেছি, বাংলাদেশ কুড হ্যাভ ওয়ান দ্যাট ম্যাচ হ্যাড দে স্কোর 20 মোর রানস, কিন্তু কেউ সাপোর্ট করেনি। আপনার যখন রানটা দরকার ছিল, এক্সেলারেশনটা দরকার ছিল,
সেই সময় কেউ পাশে দাঁড়ায় না।
হ্যাঁ, আমরা শুধু তামিমকে ব্লেম করি, তামিম ইজ স্টিল ইউর বেস্ট প্লেয়ার। আপনার আপনার টিমের ব্যাটিং তামিম, মুশফিক, সাকিব থাকলে সাকিব, মাঝে সাঝে মাহমুদুল্লাহ রিয়াদ এক্সপ্লোড, কিন্তু আপনার ব্যাটিং ইজ ব্রিটল আদারওয়াইজ। আপনারা এটা কেন, আসিফকে নিয়ে যান, এত অল্প বয়সে আমার মিডিয়া কাজ তো নাই, শুধু স্টোরি লিখে, দে আর নট ইভেন ডিসিপ্লিন ইনাফ টু রাইট থট প্রভোকিং আর্টিকলস, দে আর মোর ইন্টারেস্টেড ইন রাইটিং পার্সোনাল স্টোরিজ অ্যাবাউট প্লেয়ার, দিস ইজ নট হেল্পফুল। আপনি প্লেয়ারকেও লাইন লাইটে নিয়ে আসতেছেন, পাবলিকলি তার প্রাইভেট লাইফ নিয়ে আসতেছেন,
না এটা প্রয়োজনই নেই, তার খেলা নিয়ে আলোচনা করুন, তার মাঠের কি গতি সবকিছু।
আপনারা রিপোর্ট লেখেন মাহমুদুল্লাহ হ্যাড টু কনভিন্স হিজ ওয়াইফ টু অ্যালাউ হিম টু গো টু পাকিস্তান, দিস ইজ নো নিউজ ফর দ্য পাবলিক।
মিজান কি আছেন লাইনে?
জি আমি আছি।
আচ্ছা মিজান, আপনি তো নিউ ইয়র্ক থেকে বলছেন তাই না?
জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি।
আচ্ছা আপনি এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের এই সদ্য সমাপ্ত ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, আবার সামনে মাঠে যাচ্ছে টেস্ট ক্রিকেট খেলবে বাংলাদেশ পাকিস্তানে, তবে তিনটি টি টোয়েন্টি খেলার ফলাফল আমরা দেখেছি হতাশাজনক, তো আপনার কি প্রশ্ন বলুন?
আমার প্রশ্ন বলতে আমি যেটা বলতে চাই, আসলে পাকিস্তানে যাওয়া নিয়ে তো অনেক নাটক হয়েছে আমরা এটা সবাই জানি, এবং আমাদের ক্রিকেট বোর্ডের যে রূঢ় বাস্তবতা কতগুলো জিনিস আছে, যেটা হলো যে আমি মনে করি আমাদের যে নির্বাচক মন্ডলী আছেন, এটা দীর্ঘদিন যাবৎ রয়ে গেছেন, আমাদের ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করেন প্রেসিডেন্ট সহ সবাই দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে জড়িত আছেন, কিন্তু আমার মনে হয় যেটা এখন সময় এসেছে এগুলো পরিবর্তনের, বিশ্বের যে ক্রিকেট কাঠামোগুলো বা বিভিন্ন দেশে অন্যান্য দেশের যে ক্রিকেট কাঠামো বা ওদের যে কর্মকর্তা পরিবর্তন সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না, আমাদের দেশে এক শ্রেণীর কর্মকর্তা যেন জেকে বসেছেন তারা, এবং তারা ক্রিকেটকে নিয়ে যেন বা আপনার হাডুডু খেলার মতো একটা খেলা খেলছেন। আপনি দেখেন যে আমাদের পাকিস্তানে যে টিমটি পাঠানো হলো, এই টিম মানে কিভাবে তারা নির্বাচন করলেন এটা তারাই ভালো বলতে পারেন। আমরা খেলা দেখি এবং একজন সাংবাদিক হিসেবে বলতে পারি যে এটা কোনোভাবেই একটা মানে ভালো ক্রিকেট টিম আমাদের জন্য হয়নি, এটা আমরা সত্যিভাবেই মানে মানি যে আমাদের সাকিব নাই, মুশফিক যায়নি। মুশফিক কেন যায়নি আপনার, সেটা হলো যে উনি বলছেন যে নিরাপত্তার জন্য। তাহলে একজন প্লেয়ারের নিরাপত্তা আপনি দেখলেন, বাকি প্লেয়ারের নিরাপত্তা দেখলেন না, এগুলো তো হতে পারে না। আমার কাছে প্রথমে যেটা মনে হয়,
এবং আগামীতে তো যাচ্ছেন, আগামীতে আবার কি টেস্ট খেলতে যাবেন?
যাবেন, কিন্তু এই মুহূর্তে উনি গেলেন না। আমার প্রশ্নটা হলো উনার কাছে দেশ বড় না উনার কাছে উনার জীবন বড়? বাকি প্লেয়ার গুলো যদি যেতে পারেন তাহলে উনি কেন যেতে পারবেন না? যেখানে সাকিবের মতো একটা প্লেয়ার নেই আমাদের, সেখানে তার উপরে অনেক কিছুই আমাদের ডিপেন্ড করে, সে গেল না। তো এই এই জিনিসগুলো আসলে পরিবর্তন করা দরকার, ক্রিকেট বোর্ডকে ডেলে সাজানো দরকার। ক্রিকেট আমাদের ক্রিকেট উঠতেছিল, এই ক্রিকেটটাকে ধ্বংস করার একটা পায় তারা চলছে।
আচ্ছা মিজান
জি,
একটু আপনাকে থামাচ্ছি, আমি দিলুখন্দার কাছে যাব আপনার প্রশ্ন নিয়ে, যে ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজানো দরকার এবং সেটা কিভাবে সম্ভব হতে পারে? দিলু তো বহুদিন ধরে সাংবাদিকতা করছেন এবং ক্রিকেট বোর্ডের সাথেও তিনি অনেক মানে অনেকের সাথেই খুব ঘনিষ্ঠ, তো দিলুখন্দার আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসছি যে আপনার কি মনে হয় ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানো কতটা যুক্তিসঙ্গত এই মুহূর্তে এবং করা উচিত কিনা?
এটা তো নির্বাচনের ব্যাপার, কারণ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এরা সবই আইসিসি এবং ফিফার নির্দেশনায় চলে, ইলেকশনের মাধ্যমেই শুধু বোর্ডটা পরিবর্তিত হতে পারে। সেখানে যে এবারও হয়তো আগামী দু বছরের মধ্যেই ইলেকশন হবে, নতুন নির্বাচন আসবে, গণতান্ত্রিক অধিকার যারা নির্বাচনে জয়ী হবেন তারাই ভোট পরিচালনা করবেন চার বছরের জন্য, নির্বাচনের মাধ্যমেই ভোটটা গঠিত হয় এবং পরিচালনা করে। যে কথাটা বারবার ইসলাম ভাই বলতেছিলেন, কারণ ইসলাম নিজে বাংলাদেশ জাতীয় দলে খেলোয়াড় ছিলেন, তিনি যখন খেলেছেন তারা অনেক বেশি মেরিটিয়াস ছিলেন, এটা আমরা সবসময় বলে থাকি, কারণ তাদের যে সীমিত সুযোগ সুবিধার মধ্যে তারা কিন্তু অসাধারণ ক্রিকেটার ছিলেন। ইউসুফ বাবু, রকিবুল হাসান, জাহাঙ্গীর শাহ, বাদশাহ, এই যে লটটা ছিলেন তারা কিন্তু অনেক বেশি চৌকস ক্রিকেটার ছিলেন। বারবার বলছি যে তাদের সময় এত ফ্যাসিলিটি ছিল না, তারা কিন্তু ওয়েল পারফর্ম। এখন প্লেয়ারদের সুযোগ সুবিধা বেড়েছে, অনেক কিছুই বেড়েছে, কিন্তু একটা জিনিস বাড়েনি, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটা, অবকাঠামোটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি ভারতের মতো কিন্তু হতে পারেনি।
দিলুখন্দকার এখানে আপনাকে একটু থামাচ্ছি, যে আপনার মনে থাকতে পারে দিলুখন্দকার যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সাবির হোসেন চৌধুরী, সেই সময় একটি কথা উঠেছিল এবং তখন আন্তর্জাতিক ক্রিকেট কমিটির আইসিসির যারা ছিলেন তারা একটি দল বাংলাদেশে গিয়েছিলেন, বাংলাদেশের ক্রিকেট পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানোর জন্য তারা অর্থ সহায়তা দেওয়ার কথা বলেছিলেন আইসিসি, এবং সেই সময় বৈঠক হয়েছিল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে, আইসিসির কর্মকর্তাদের এবং জগমোহন ডালমিয়াও গিয়েছিলেন সেই সময় ভারত থেকে, এবং তারা একটি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবটি কি পরবর্তীতে কোনো সময় আংশিকভাবেও সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ এগিয়েছিল, আপনার মনে পড়ে?
না, আজ পর্যন্ত সেটা হয়নি। কনফেডারেশন যদি পরিষ্কার বলেছিলেন যে একটা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করে ক্রিকেট ডেভেলপমেন্টের কাজটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে, সেটা কিন্তু সেই শুরুর দিন থেকে
সারা দেশে তো যায়নি, সর্বস্তরে তো সেটা হয়নি।
না, আজ পর্যন্ত সেটা এই 20 বছর পরেও হয়নি। যে কথাটা আমরা বারবার বলছি যে আমাদের যে ডোমেস্টিক স্ট্রাকচারটা সেটা কতটা বিবর্ণ তার প্রমাণ হলো পাকিস্তানের 2টি টি-20-তে বাংলাদেশ দলের পারফরমেন্স। মনে হচ্ছে যে পাকিস্তান টি-20 নাম্বার 1 দল, আমরা নাম্বার 9 দল, কিন্তু শোয়েব আখতার বা ওয়াসিম আকরামরা তারা যে ক্রিটিসাইজটা করেছেন যে এই বাংলাদেশকে তারা দেখেননি, তারা মনে করেছেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে এবার বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ সত্যি অনেক বেশি ফাইট করবে, অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলবে। কারণ শোয়েব মালিক যিনি গত সপ্তাহে বাংলাদেশের ডোমেস্টিক বিপিএল এ খেলে গেছেন, বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে খেলে গেছেন এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি কিন্তু পাকিস্তান গিয়ে বলেছিলেন যে বাংলাদেশি প্লেয়ারদের যে পারফরমেন্স দেখেছি তাতে পাকিস্তানকে তুমুল প্রতিরোধের মুখে পড়তে হবে, কিন্তু তার কিন্তু বিন্দুমাত্র ছিটে ফোটাও ছিল না। যেটা বাবাই বলেছেন যে তামিম ইকবাল অনেকেই ক্রিটিসাইজ করছেন যে খুব মন্থর খেলেছেন, আমি কিন্তু
না, কিন্তু তিনি ক্রিজে টিকিট দিলেও এখানে যেটা বলতে চাই যে তামিম ইকবাল কিন্তু নিজেকে ক্রিজে টিকিয়ে রেখেছিলেন, তিনি চেয়েছিলেন যে তার সঙ্গে যে যারাই জুটি বেঁধে আসবে তাদের দিক থেকেও কিছু না কিছু তাকে সমর্থন করে তাকে আরো শক্তি যুগিয়ে তারাও খেলবেন, কিন্তু সেটা তো হয়নি তামিমের ক্ষেত্রে।
সেটাই হয়নি, যে কথাটা বাবাই পরিষ্কার করে বলেছেন যে বাবাই নিজে ওপেনার ছিলেন, মারকুটে ওপেনার ছিলেন, খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করতেন, খুবই সুন্দর শটগুলি মারতেন। আমাদের এখনো মনে পড়ে যে তিনি এমসিসির বিরুদ্ধে 78 করেছিলেন, সেই ইনিংসটা দেখার মতো ছিল ঢাকা স্টেডিয়ামে, সেই ম্যাচটা আমিও দেখেছিলাম স্টুডেন্ট পাসে টিকিট কেটে। কিন্তু সেই কথাটা যে একটা দলে পাঁচটা ওপেনার তো হতেই পারে না, আর যে কথাটা বারবার বলছেন যে আসিফ হোসেন ডোমেস্টিক ক্রিকেট আমি যতই ভালো খেলি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ক্রিকেটের ব্যবধান বিস্তর, আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আমরা সবসময় জানি যেটা পেস বোলারদের জন্য সহায়ক, যারা জোরে বল করে থাকে, যেখানে ওয়াসিম আকরাম, ইমরান খান, ওয়াকার ইউনুসরা বল, শোয়েব আখতাররা বল করেছেন, তারা ফিউরিয়াস পেসে ছিলেন, তাদের বলে কারুকাজ ছিল এবং তারা অনেক সাকসেস নিয়েছেন। এবং এবারও কিন্তু পাকিস্তান চারটা পেস বোলার খেলিয়েছে, তাদের প্রত্যেকেরই 140+ বোলিং করেছে, এবং যেই বলগুলি বাংলাদেশি ব্যাটসম্যানদের বিব্রতকর অবস্থায় খেলেছে। বাংলাদেশ যখন ঘরের মাঠে খেলে আমরা জানি আমাদের উইকেটে বল স্লো হয়ে আসে, নিচু হয়ে আসে, যেমন খুব সহসাই জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলবে, আমরা কিন্তু জিম্বাবুয়েকে হেলাফেলা করে হারিয়ে দেব, এবং তখন আমরা মনে করবো যে আমরা তো ক্রিকেটে ভালো খেলছি।
এই যে একটা এই মনোভাব নিয়ে দিল এখানে, এই একটি মনোভাব যে বাংলাদেশ যখন একটি ম্যাচ বা একটি সিরিজ ভালো খেলে তখন সেটা নিয়ে মানে আকাশচুম্বী কল্পনা লেখালেখি অনেক কিছুই হয়, এবং তারপরেই দেখা যায় যে বাংলাদেশের ক্রিকেটে ধস নামছে। এই যে বারবার আমরা এই চিত্রটাই দেখি, অনেক সময় আমাদের মনে হয় যে কিভাবে একটি মানে জয় একেবারে নিশ্চিত, সেই খেলা কিভাবে পরাজয়ের মানে মুখে নিয়ে যেতে হয় সেটা বাংলাদেশের কাছ থেকে অনেকে অনেকে এটা কিন্তু মন্তব্য করেন যে খেলা জিততে জিততে কি করে হারতে হবে সেটা যেন বাংলাদেশ শিখিয়ে দেয়। তার একটি কারণ হচ্ছে যে অন্যান্য দেশে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলা হয় এবং সেখান থেকে আস্তে আস্তে নিয়ে আসা হয় জাতীয় দলে, কিন্তু সেটা বাংলাদেশে সবসময় হয় না। দুম করে কোনো ক্রিকেটার একেবারে উল্কার মতো চলে আসে এবং মাঠে সারা জায়গায় এবং তারপরে নিজেকে প্রতিষ্ঠিত করে অথবা হারিয়ে যায়। আমি ইউসুফ রহমান বাবুর কাছে যাব, বাংলাদেশের এই যে চিত্র একেবারে গ্রাসরুট লেভেল থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রিজন থেকে এগিয়ে না আসে আসছে জাতীয় দলে, কিন্তু যারা আঞ্চলিক পর্যায়ে ভালো করছে তারাও কিন্তু আবার জাতীয় দলে ঠাঁই পাচ্ছে না, এটা আপনি কিভাবে দেখেন?
আমি বলবো এটা, দেখেন আমাদের যে বোর্ড আছে এবং চিন্তা করেন বাংলাদেশের যে সমর্থক ফ্যান
এটা পৃথিবীর সব জায়গায়, এবং আমরা আইডেন্টিফাই করি কিন্তু দেশকে থ্রু ক্রিকেট যারা বাইরে থাকি। এবং আনফর্চুনেটলি আপনি আমাদেরকে অল্প কিছু দিলেই আমরা খুশি হয়ে যাই, একটা ম্যাচ জিতলে আমরা ওইভাবে সেলিব্রেট করি, কিন্তু দশটা ম্যাচ হেরে যাই ওটা নিয়ে কেউ কথা বলে না। সো আমি বলবো যে এই যে জিনিসটা যেটা একটা একটা ফর্মুলা হয়ে গেছে, এইটা হ্যাজ বিকাম এ সাকসেসফুল ফর্মুলা ফর দিস বোর্ড। ওরা মনে করে যে একটা দুটা ম্যাচ জিতিয়ে দিলে তো আমাদের কাজ শেষ। এটা কিন্তু যে আমাদের ক্রিকেটকে কত ক্ষতি করছে এটা আপনার মানে বিবেচনা, মানে ইট ইজ অ্যাস্টাউন্ডিং।
বাবু আমাদের হাতে কিন্তু সময় খুব কম। আমি সবশেষে, আপনি একজন খেলোয়াড়, আপনি একজন ক্রিকেটার, এবং আমার মনে হয় যে বহুদিন পেরিয়েও আপনার নিজের মনে সেই ক্রিকেটের আনন্দ, ক্রিকেটের উন্মাদনা, উত্তেজনা এখনো আছে, যে জন্য আমরা আপনাদের সবাইকে এখানে নিয়ে আসি যারা আগে ক্রিকেট খেলেছেন, আপনি তাদের অন্যতম। আপনি আপনার দৃষ্টিতে এই মুহূর্তে যদি বলি, খুব সংক্ষেপে বলুন, বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজনীয় কি?
আমি প্রথমেই বলবো ডোমেস্টিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে, এবং এটা কিন্তু চেঞ্জ করতে হবে, ওই যে বললেন না বোর্ড চেঞ্জ করে, বোর্ড চেঞ্জ করা যায়, যে ইলেকশন, ইলেকশনটা আমাদের এখানে ইজ আ ফার্স্ট, কারণ সবকিছুই অর্গানাইজ হবে, ম্যানিপুলেট করা হয়, দে আর পলিটিক্যালি ওরিয়েন্টেড। আপনার ক্রিকেটকে যদি বাঁচাতে হয় আপনাকে এমন লোকদের দরকার যাদের কোনো ক্লাব কোনো সংস্থার সঙ্গে কানেকশন থাকবে না, then the question of ethics will come up, conflict of interest এগুলো থাকবে না। আমাদের এখানে প্রেসিডেন্ট বলেন, ডাইরেক্টর বলেন, দে আর অল অ্যাফিলিয়েটেড উইথ ক্লাবস এন্ড ডিফারেন্ট অর্গানাইজেশন। ওরা বাংলাদেশকে কিভাবে সার্ভ করবে? ওদের ইন্টারেস্ট তো চারিদিকে আছে, কেউ আমেরিকান ক্লাবের ডিরেক্টর, কেউ অমুকের কোচ, সাতটা পজিশন নিয়ে, সো ইউ হ্যাভ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
আমাদের হাতে একেবারে সময় নেই, আমি এই একই প্রশ্ন নিয়ে দিলীপ খন্দকারের কাছে আসবো। এক মিনিটে বলুন, বাংলাদেশ জাতীয় দলের জন্য, টিকে থাকার জন্য, সাফল্যের জন্য কি প্রয়োজন?
সবথেকে বড় কথা প্রয়োজন হলো ডোমেস্টিক ক্রিকেটটাকে ঢেলে সাজাতে হবে, যেটাই ইমরান খান বারবার বলছেন যে পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে হলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো ডোমেস্টিক ফরম্যাটে দাঁড় করাতে হবে। ঠিক সেই জিনিসটা বাংলাদেশ ক্রিকেটের দরকার, ইংল্যান্ড অস্ট্রেলিয়া অথবা ভারতের মতো ডোমেস্টিক ক্রিকেটটাকে খুব মজবুত করতে হবে, যাতে পাইপলাইন সমৃদ্ধ হবে, যেখান থেকে টি টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটার বের হয়ে আসবে। এছাড়া কোনো ওয়ে নেই, ডোমেস্টিক ক্রিকেট যতদিন অনুন্নত থাকবে ততদিন এই ধরনের হতাশাজনক পারফরমেন্স আমরা দেখতে পারবো।
দিলীপ খন্দকার, ইউসুফ রহমান বাবু আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। যারা শুনলেন, যারা দেখলেন, শ্রোতা এবং দর্শক, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের এই অনুষ্ঠান, খেলার অনুষ্ঠান ছিল আলোচনা, এটা শেষ করার আগে আমরা ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের পক্ষ থেকে কবি ব্রায়ান্টের স্মরণ করছি, তাকে তুখোড় এক বাস্কেটবল খেলোয়াড়, তিনি অকালেই ঝরে গেলেন, চমৎকার দুটি অলিম্পিকের স্বর্ণ জয় করেছিলেন 2008 এবং 2012 সালে যুক্তরাষ্ট্র দলের পক্ষে। শুধু তাই নয়, সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাস্কেটবলের বিভিন্ন প্রতিযোগিতায়। কবি ব্রায়ান্ট গতকাল নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায় লস অ্যাঞ্জেলেসে, তার সঙ্গে মারা গেছেন তার 13 বছরের মেয়েটিও, তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন, প্রায় 7-8 জন। সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আলাপনের আলোচনা এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।